সৌদি আরবে ব্যাপক পরিবর্তন আনতে চান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই কথাকে সামনে রেখে তিনি তার দেশে যে সমস্ত কাজ হাতে নিয়েছেন তা বিশ্ব সংবাদের বিষয় হয়ে উঠেছে। আগ্রহ নিয়ে চোখ রাখছেন, খবর জানার চেষ্টা করছেন রাজনীতি বিষয়ে উৎসাহীরা। সাধারণ মানুষেরও কিন্তু আগ্রহের কমতি নেই। অন্যতম ইসলামী রাষ্ট্রটির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কাঠামোতে যখন আধুনিকায়নের কথা বলা হচ্ছে, সেই আধুনিকায়নের পথ ও তার প্রভাব কিভাবে পড়বে সেই দেশটিতে, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে মধ্যপ্রাচ্য থেকে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ওমর ফারুক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মাহফুজ পারভেজ। প্রথমেই যাচ্ছি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক আপনার কাছে, আপনি কি ভাবছেন?
সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বে তেল সমৃদ্ধ সম্পদশালী দেশের মধ্যে শীর্ষস্থানীয়, এবং যেহেতু মক্কা মদিনা এবং ইসলামের ঐতিহ্যের সঙ্গে এটার একটা কেন্দ্রীয় যোগসূত্র রয়েছে, সুতরাং সেখানে কি হয় না হয় এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলার অপেক্ষা রাখে না যে পর্যবেক্ষকরা এবং সাধারণ মানুষেরা মোটামুটি অবগত যে ওখানে তাদের রাষ্ট্রীয় ব্যবস্থার কারণেই সেখানে সম্পদের কক্ষিগতকরণ, সম্পদের পুঞ্জিভবন এবং এ সংক্রান্ত বিভিন্ন সুবিধাজনক যে দুর্নীতিগুলো আছে এটা তো কারো অজানা নয়। সুতরাং যুবরাজ যদি আন্তরিকভাবেই এ প্রসঙ্গে কিছু উদ্যোগ নিয়ে থাকেন কঠোর হাতে, তো সেটা তো অনেকেই স্বাগতম জানাবে, এটাই স্বাভাবিক।
যুবরাজ যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন, ইতিমধ্যে তিনি কম করে হলো 11 জন প্রিন্স তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং তাদের যে সম্পত্তি রয়েছে সেগুলো পৃথিবীব্যাপী কিন্তু এই সম্পত্তি ছড়িয়ে রয়েছে, সেগুলো বলা হচ্ছে যে অবৈধভাবে অনেক সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে।
সে প্রসঙ্গে আমি বলতে চাচ্ছিলাম যে এইভাবে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটা যদিও স্বাগতম জানানোর একটা অবকাশ হয়েছে, কিন্তু যেভাবে এটা করা হচ্ছে সেখানে কতগুলো প্রশ্নের অবকাশ থেকে যায়। তার অন্যতম হচ্ছে যে এটা কি আইনের অনুশাসনের কাঠামোতে হচ্ছে যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়, নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে এই উদ্যোগগুলো প্রয়োগ করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু অন্যরা আইনের অনুশাসনের বাইরে থেকে যাচ্ছে, এটা অবশ্যই একটা প্রশ্ন, কারণ এখানে ট্রান্সপারেন্সির বিষয় আছে।
জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহফুজ পারভেজ আপনার কাছে যাচ্ছি। এই যে পরিবর্তন, এই পরিবর্তন তো কেবল সামাজিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তন শুধু নয়, এটি রাজনৈতিক পরিবর্তনও। তো এই রাজনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্যে কি প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে?
সৌদি আরবের পরিবর্তনের চেহারাটি কিন্তু এখনো আমাদের সামনে স্পষ্ট নয়, কারণ সৌদি রাজনৈতিক ব্যবস্থাটি রাজতান্ত্রিক এবং এটা এক ধরনের পারিবারিক শাসনের অন্তর্গত। ফলে এই পরিবর্তনটা কি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ক্ষমতা কেন্দ্রিক নাকি আদর্শগত, এটা স্পষ্ট হতে আরো কিছুদিন সময় নেবে। মিশরের তাহরিক স্কোয়ার থেকে যে আরব বসন্তের স্রোত আলজেরিয়া থেকে শুরু করে পুরো আরব বিশ্বই তালমাতাল হয়ে উঠেছিল এবং মানুষ এক ধরনের পরিবর্তন চাচ্ছিল, কারণ ততদিনে বিশ্ব এগিয়ে গেছে, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট সকলের হাতে চলে গিয়েছিল। এবং আপনি জানেন যে আরব বসন্তের পেছনে এবং আরব বসন্তের পেছনে যে জনসমাগমের পেছনে সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এই পরিবর্তনগুলো রাজনৈতিক এবং প্রযুক্তিগত, এবং এই পরিবর্তন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এতে নানা শিয়া, সুন্নি, সুফি, সালাফি, নানা গ্রুপ, মৌলবাদ, কট্টরপন্থী নানা গ্রুপ এতে অংশগ্রহণ করে আপাতত আরব বসন্তের যে মিশর কেন্দ্রিক বা অন্য কেন্দ্রিক আন্দোলনটি এক ধরনের পরিসমাপ্তির মধ্যে ছিল। কিন্তু পরিবর্তনের যে দোলাটা আরব বসন্ত দিয়ে গেছে, সেই দোলা কিন্তু মানুষের চেতনায় আরব দেশের, মধ্যপ্রাচ্যের মানুষের চেতনায় হয়ে, ফলে এই বিশ্বের পরিবর্তমান অবস্থার বাইরে সৌদি আরব কেন কোনো দেশে আর থাকতে পারবে না। এখন লৌহ কপাট বন্ধ করে কোনো দেশের পক্ষে থাকাও প্রায় অসম্ভব। আর সৌদি আরবের ক্ষেত্রে ব্যাপারটি আরো জটিল, এই জন্য যে মধ্যপ্রাচ্যে আপনি যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন যেখানে তিনটি জাতি গোষ্ঠী সবসময় প্রাধান্যের জন্য লড়াই করে, একটি হলো তুর্কি জাতি, দীর্ঘদিন তারা ওটোমান সাম্রাজ্য দিয়ে শাসন করেছে, আর একটি আরব জাতি, তারা দামেস্ক এবং বাগদাদ দিয়ে শাসন করেছে, আর একটা সালাফি এবং ইরানের যে শিয়া পারসিয়ান জাতি, তারা শাসন করেছে। মাঝে কুর্দিরা এক সময় কিছুদিনের জন্য একটি ক্ষুদ্র গ্রুপ হলেও আরব তথা মুক্তি বিশ্বের ক্ষমতা করায়ত্ত করেছে। ফলে একটা এথনিক ডিভিশনের পাশাপাশি আইডিওলজিক্যাল এন্ড থিওলজিক্যাল ডিভিশন, আদর্শগত এবং ধর্মতাত্ত্বিক ডিভিশনও মধ্যপ্রাচ্যে খুব তীক্ষ্ণভাবে বিরাজ করছে। এখানে আপনি জানেন যে কট্টর ওয়াহাবিজম সালাফিজম আছে, এখানে আপনি জানেন তুর্কি কেন্দ্রিক সুন্নি এবং সুফিবাদী একটি ধারা আছে, আপনি এখানে ইরানের শিয়াদের একটি ধারা আছে। ফলে সমগ্র মধ্যপ্রাচ্য একটি জটিল ভৌগোলিকের মধ্যে আবার আয়াত সহ বিভিন্ন সন্ত্রাসবাদী জঙ্গিবাদী গ্রুপ এবং নানা দল উপদল এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি করছে। অতএব তার ঘরের চতুর্দিকে যে সংকট ঘনিয়ে আসছে, সৌদি আরবকে সেগুলোকে বুঝতে হবে এবং বুঝে বিশ্বের সাথে তাল মিলিয়ে এটাকে আত্মরক্ষার একটি রাস্তা তৈরি করতে হবে। কারণ মধ্যপ্রাচ্যে সৌদি আরবের মিত্রের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। আপনি যদি দেখেন তাদের আহ্বানে লেবানন সাড়া দেয়নি, সিরিয়া সাড়া দেয়নি, ইরাক কাতার সাড়া দেয়নি। ফলে সৌদি পরিবর্তনটি শুধুমাত্র ভেতরকার রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনই নয়, বিশ্ব ব্যবস্থায় সৌদি আরবকে একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেই পরিবর্তনটি হতে হবে। শুধুমাত্র যদি ব্যক্তিকে ক্ষমতায় আসা বা ব্যক্তিগত ক্ষমতা কুক্ষিগত করার কোন পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেটা সৌদি আরবের জন্য খুব বেশি একটা ফলপ্রসূ
তেলের উপর নির্ভরশীলতা কিন্তু পৃথিবীতে কমছে এবং আগামীতেও কমবে। সেক্ষেত্রে সৌদি আরবের যিনি প্রিন্স, তিনি $500 বিলিয়ন একটি প্রজেক্ট ঘোষণা করেছেন এই এই গত সপ্তাহে। তো এই যে বিপুল পরিমাণ অর্থের যোগান কোত্থেকে হবে আগামী দিনগুলোতে এবং নতুন কি কাঠামোতে সৌদি আরব বিশ্ব রাজনীতিতে অর্থনীতিতে দাঁড়িয়ে থাকতে পারবে এবং কিভাবে সেটা সম্ভব হবে?
একটি তেল নির্ভর জাতির জন্য এটা আসলে খুব একটা কঠিন ব্যাপার যে তারা নতুন ভবিষ্যৎ কিভাবে রচনা করবে সেটা আমাদের সামনে একটু তাকিয়ে দেখতে হবে। কিন্তু এ ব্যাপারে যদি সচেতনতা বেড়ে থাকে যে আসলেই এখন আর উপায় নেই, বিশ্ব এখন তেল থেকে অনেক দূরে সরে যাচ্ছে, এখানে নতুন এনার্জির ব্যবহার হচ্ছে এবং ধীরে ধীরেই বিভিন্ন জায়গায় এখন এই খনিজ তেলের যে ব্যবহার সেটা কমে আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা থেকে বের হয়ে আসতে হলে যদি এই দেশটি মনে করে যে তারা শুধু এমন কিছু আধুনিক শহর গড়বেন যেখানে প্রযুক্তি বিপণন আর মোটামুটি সেখানে বিভিন্ন বিনোদনের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে তারাই উত্তীর্ণ হয়ে যাবেন, এটা আসলে আশা করাটা খুবই মুশকিল। এখানে দেখতে হবে যে একটা সমাজকে বা অর্থনীতিকে সামনে এগুতে হলে তাদের যে উৎপাদনের যে ক্যাপাসিটি এই জিনিসটা যদি না বাড়ে, এবং এখানেই সমস্যা হচ্ছে যে এটা শুধু সৌদি আরব নয় পুরো মধ্যপ্রাচ্যেই কাজের যে সংস্কৃতি এটার একটা বড় সমস্যা রয়েছে। এখানকার স্থানীয় লোকজন কায়িক শ্রম করতে চান না, তারা প্রোডাকশনে বিভিন্ন বিষয়ে যেখানে কায়িক শ্রম করতে হয় সেই কাজে তারা অভ্যস্ত নয়, তারা শুধু সফট বিভিন্ন জবে সুপারভাইজারি রোল, ম্যানেজেরিয়াল রোল বা অন্যান্য যে সমস্ত জব যেখানে কায়িক পরিশ্রম করতে হয় না সেই সমস্ত কাজে তারা অভ্যস্ত। সুতরাং এটা শুধু চাইলেই হবে না যে বড় একটা বেশ একটা অংশ তারা গড়ে তুলবে দেশে যেখানে বিনোদনের জন্য মডার্ন ফেসিলিটিস, সেখানে সুন্দর হোটেল, বিচ, বিভিন্ন ধরনের এসব গড়ে উঠবে আর তাতে বড় পরিবর্তন হয়ে যাবে, এটা আসলে আশা করা মুশকিল। সেই জন্য সামগ্রিকভাবে এখানে প্রয়োজন যে এখানে একটা সাংস্কৃতিক একটা পরিবর্তন আসা দরকার, তবে সেটার নমুনা তো এখনো দেখা যাচ্ছে না।
ডক্টর মাহফুজ পারভেজ,
আমি এই কথাগুলো খুব স্পষ্টভাবেই শুনেছি এবং আমি একমত পোষণ করে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই। যে অর্থনৈতিক কাঠামোর প্রশ্নটি আপনি এনেছেন, এই অর্থনৈতিক কাঠামো কিন্তু ক্রমেই ভাঙছে। আপনি অর্থনৈতিক ভাবে চীন, জাপান যেভাবে এগিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু তাদের সেই অর্থনৈতিক বিনির্মাণ বা অর্থনৈতিক ট্রান্সফরমেশনটা করতে পারছে না। আর যে সংস্কৃতির কথাটা বলা হচ্ছে শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, মধ্যপ্রাচ্যব্যাপী যে একটি উল্লাসিক মানসিকতা মুসলিম বিশ্বের মধ্যে তারা যেটা বহন করছে এবং এখানে যে রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর মধ্যে তারা যেভাবে এই আচরণগুলো করছে, এটাও কিন্তু মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পর্ককে আপনার দূরত্বের মধ্যে নিয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশের যে বিশাল জনশক্তি সেখানে আছে বা বিশ্বের বিভিন্ন দেশের আছে, তারা খুব ভালো অবস্থায় সেখানে নেই এবং নানা রকম হিউম্যান রাইটস প্রবলেম সেখানে হচ্ছে এবং নানা রকম আপনি ইচ্ছা করলে কফিল চেঞ্জ করে ফেলা হচ্ছে, মালিক চলে আজকে তাকে ধরছে কালকে বের করে দিচ্ছে, এগুলো কিন্তু পরিবর্তন এবং আইনের আওতায়। আপনি জানেন যে এখন গ্লোবালাইজেশনের যুগে আপনি কিন্তু মুক্ত শ্রমের একটা ব্যবস্থা করে দিতে হবে, আপনি যে কোনো শ্রমিক এখন আজকে জাপান কালকে অস্ট্রেলিয়া যেখানে ইচ্ছে সে কাজ করতে পারবে, কিন্তু মধ্যযুগ মধ্যপ্রাচ্যে একটা দাসত্বমূলক মনোবৃত্তি নিয়ে মানুষকে কাজ করতে হচ্ছে, অত্যন্ত কঠিন সেই কাজ এবং তাদের সোশ্যাল সেফটি এবং তাদের যে ওয়েলফেয়ার এবং যে প্রোটেকশন এগুলোর অনেক কিছুই নেই। ফলে মধ্যপ্রাচ্যের পরিবর্তনটা শুধু রাজপুরুষের ব্যক্তিগত কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অদল বদল এবং যে কথাটি খুব চমৎকার ভাবে বলা হয়েছে যে কিছু শহর গঠন করা এবং বিনোদনের কিছু পরিকাঠামো গড়ে তোলার মধ্যেই সীমিত থাকলে এটাকে কোনো পরিবর্তন হিসেবে গ্রাহ্য করা যাবে না। মধ্যপ্রাচ্যের সমাজের আধুনিকায়নের দরকার আছে, নারী মুক্তির ব্যাপারটি দেখতে হবে এবং নারী মুক্তি এখানে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবেই দেখতে হবে, কারণ একেবারে আপনি যদি হলিউডকে এনে মধ্যপ্রাচ্যে ছেড়ে দেন তাহলে এটা একটা বিশৃঙ্খলার কারণ হবে। সমাজের সাথে লাগসই যে আর্থ সামাজিক উন্নয়ন পরিবর্তন এবং যে ক্রম অগ্রগতির ব্যাপারগুলো সেগুলো করার জন্য যে সামাজিক চিন্তক যে ফিলোসোফার যে সমাজ সংস্কারকের প্রয়োজন হয়, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত কোনো দেশে আমরা সেরকম কাউকে দেখছি না। ফলে এই পরিবর্তনগুলো আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ভূখণ্ডগত দিকে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার এক ধরনের পরিবর্তন প্রয়োজনে এর সাথে ওর সাথে ঐক্য করা হচ্ছে, শত্রুর সাথে আজকে ঐক্য করা হচ্ছে, মিত্রের সাথে, মানে এই ধরনের একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ফলে আপনি মধ্যপ্রাচ্যে একটা ক্রস রোডের মধ্যে আছে, একটা টার্ময়েলের মধ্যে আছে এবং একটা মানে জেনুইন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বলে আমার মনে হয়। এটাকে খুব পরিবর্তনমুখী একটা সমৃদ্ধমুখী কোনো কিছু বলা এই মুহূর্তে আমাদের সময় আসেনি।
ডক্টর মাহফুজ পারভেজ এবং ডক্টর মাহমুদ ওমর ফারুক, আপনাদের দুজনকেই ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার বিশ্বব্যাপী শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।